প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম যার নাম হচ্ছে জগৎ তোমার প্রেমে বিভোর। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা বর্ণনা করার, বয়ান করার আমরা সৌভাগ্য অর্জন করি ইনশাআল্লাহ। আজকেও আমরা আমাদের অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করবে ইনশাআল্লাহ। আসুন আমরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই, যাতে আমাদের এই অনুষ্ঠানটি দেখা সাওয়াবের মধ্যে গণ্য হয়ে যায়। নিয়ত করি যে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করব। যা মাদানী ফুল পেশ করা হবে, যা বয়ান করা হবে, তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত কিতাবের মধ্যে এসেছে। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে, যে ব্যক্তি একবার দরুদে পাক পাঠ করবে তার উপর 10টি রহমত অবতীর্ণ হবে, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হবে এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের যে পার্টিকুলার টপিক সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বান্দার হক। জি হ্যাঁ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হক সম্পর্কে কতটুকু সচেতন ছিলেন, উনি বান্দার হক সম্পর্কে আমাদেরকে কি তাগিদ দিয়েছেন, এবং বান্দার হক যদি নষ্ট করি তাহলে আমাদের কি কি ক্ষতি সাধন হবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা তা শ্রবণ করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের কামাল ভাই, ওনাকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমার বাম পাশে রয়েছেন কাউসার ভাই, ওনাকেও জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের নাতখা হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের মিনহাজ ভাই, আপনাকেও জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা শুরুতে আমাদের নাতখা ইসলামী ভাই থেকে নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন
করিমেনা সাল্লে আলা মুহাম্মদ লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে
আল্লাহ Hey, hey.
দর্শকবৃন্দ, বিষয় নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বান্দার হক। আসুন আমরা সর্বপ্রথম আমাদের কামাল ভাই থেকে এ ব্যাপারে মাদানী ফুল শ্রবণ করি।
বান্দার হক, এটা এমন একটা জিনিস, বান্দায় যদি ক্ষমা করে ক্ষমা পাওয়া যায়।
বেশক
বান্দার হক এটা খুব একটা এমন জিনিস, বান্দা যতক্ষণ ক্ষমা করে না ততক্ষণ যে এটা গ্রাস করেছে বা আত্মসাত করেছে বা নষ্ট করেছে যেটাই করেছে
জি
তার মুক্তি নেই।
বেশক
বান্দার হক এক তো নষ্ট করা, এটা গুনাহি কাবীরা।
বেশক
বান্দার হকের মধ্যে অনেকগুলো হক আছে যেটা বর্তমান আমাদের সমাজে সচরাচর খেয়াল অনেকে করে অনেকে করে না। তাদের জন্য হাদিস শরীফটা মুসলিম শরীফের হাদিস হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছেন এভাবে মুসলমানের ছয়টি হক আছে
জি
বান্দার হক সম্পর্কে। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হকগুলি বান্দার কি কি
জি,
তখন নূরানী আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন। আমরা শুনি যেটা আমাদের সমাজে প্রতিদিন প্রতিনিয়ত এগুলো আমাদের সামনে এই বিষয়গুলো দেখা যায়।
এক
সাক্ষাতে সালাম করা, যখন মুসলমান আরেক মুসলমান বা এসে সাক্ষাৎ সালাম দেওয়া। এক দুই দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। তিন যদি কোনো উপদেশ দেয় তাহলে তাকে সৎ উপদেশ দেওয়া, অর্থাৎ যদি সে কোনো নসিহত চায় উপদেশ চায়। নাম্বার চার যদি হাসি আসে শ্রবণকারী যেন এর জবাব দেওয়া। নাম্বার পাঁচ অসুস্থ কেউ হলে তার খোঁজ খবর রাখা। ছয় নাম্বার হচ্ছে যদি কোনো মুসলমান মারা যায় তার জানাজায় শরীক খাওয়া
জি।
এখানে একটা জিনিস প্রথম যেটা আছে সাক্ষাতে সালাম করা
জি,
আজকে এটা মুসলমানের হক
জি।
আজকে আমাদের মুসলমান অনেকে আছে প্রতিদিন কারো না কারোর সাথে সাক্ষাৎ করে
জি,
কিন্তু সাক্ষাতের সময় কি সালাম করে, এবার তুমি কেমন আছো, অনেক দিন হয়েছে তোমাকে দেখছি, মানে বিভিন্ন ধরনের কথা হতে পারে
জি।
কিন্তু বলা হচ্ছে মুসলমানের হকের মধ্যে এটা একটা হক সাক্ষাতে কি করা,
সালাম প্রদান,
সালাম দেওয়া।
জি,
তো এই হকটা মনে হয় আজকে আমাদের থেকে দূর হতে যাচ্ছে মনে হয়। এত সালাম প্রসার করা, সালামের প্রসার গঠার, এটা মনে হয় আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে। আর সালাম করাটা যেন আমাদের কাছে অনেকে মনে করে কেমন জানি এটা কি মানে পুরানা রীতিনীতি স্টাইলে মনে করা হচ্ছে, আধুনিক পদ্ধতি থেকে মনে হয় দূরে করা হচ্ছে। তো এই জন্য মুসলমানের প্রথম হকের, ছয়টি হকের মধ্যে প্রথম হক হচ্ছে তার বান্দার হকের মধ্যে তাকে সাক্ষাতে কি করা, সালাম দেওয়া। এই আর কেউ যদি সালাম দেয়, এখন বান্দার উপর আরো বড় হক হয়ে গেছে সালামের কি দেওয়া,
উত্তর দেয়া,
উত্তর ওয়াজিব হয়ে গেছে এটা। তো এই জিনিসগুলা, এই যেমন আমার আপনার আশেপাশে অনেকজন মারা যাচ্ছে, আমি দেখেন আমার পাশে জানাজা হচ্ছে, আমি বসে আছি। এখন আমার এখানে নির্দিষ্ট কোনো ভাই বলে নাই, কোনো আত্মীয় বলে না, তো বান্দার মুসলমানের হকের মধ্যে হক বলা হয়েছে। আমার কাছে যদি সুযোগ থাকে, সময় আছে, মুশকিলার নাই, আমি ওই জানাজা শরিক হই না। জানাজায় যদি শরিক হয় মুসলমানের উপকার কি, উপকারের মধ্যে আসতেছে কিতাবে যদি মৃত ব্যক্তি ন্যাক্কার হয়ে যায়, অর্থাৎ ন্যাক্কার হয়,
যে
মৃত ব্যক্তি ন্যাক্কার হলে ওর জানাজায় যত মানুষ শরিক হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে,
আল্লাহ সুবহানাল্লাহ।
এই একটা হক, বান্দার হক আদায় করার মধ্যে মাগফিরাত অর্থাৎ গুনাহ মাফের কি আছে, সুসংবাদ আছে। এই জিনিসটা খেয়াল রাখা দরকার। মুসলমান ভাই যখন দেখতেছি আমি রাস্তায় জানি না, নোটেন পরিচয় নাকি হয়েছে, কিন্তু আমি দেখতেছি আমার মুসলমান ভাই জানাজা, জানাজা যদি কবে নিন, ফার্স্টটা মিনি আমরা তো অনেকে সাহার দোকানে আড্ডায় অনেক সময়
কাটাই দিই,
বর্তমান তো আমাদের অনেক সময় ট্রাফিকের মধ্যেও চলে যায়, তখন তো বসে আছি। তো খেয়াল করে যদি আমরা খেয়াল করি, এই ধরনের হক আদায় করে অগণিত সওয়াব পাওয়ার সুযোগ পাওয়া যায়। এক, সালাম দেওয়া, জানাজায় শরিক হওয়া। আরেকটা কি, কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়,
জি,
তাকে ভালো পরামর্শ দেওয়া। এখন পরামর্শদাতা একটু চিন্তা করা দরকার, আমি যে মুসলমানের হক আদায় করতেছি এই পরামর্শটাকে আমার ব্যক্তি স্বার্থে, অনেকে তো বর্তমানে পরামর্শ দেয় নিজের স্বার্থে ঘুরিয়ে ফিরিয়ে, আর স্বাভাবিক মানুষ স্বাভাবিক নরম সাদা সিধা হয়ে থাকে, কিছু বুদ্ধিমান মানুষ এমন ভাবে তার পরামর্শ দেয়, অর্থাৎ তার পরামর্শটা হচ্ছে সে টুকিয়ে যাওয়া। এই যে বান্দার হক নষ্ট করা হচ্ছে সৎ উপদেশ দেওয়ার ক্ষেত্রে, যে নিজের স্বার্থ দেখে, এটা একটা দেখার বিষয়। আর একটা যেটা দেখার বিষয়, স্বাভাবিক প্রতিদিন কারো না কারো একবার হলে তো হাসি আসতেছে,
জি,
কিন্তু আমাদের সমাজে এমন হয়ে গেছে উত্তর খুব কম দেয়,
জানেও না তোমার ভাই, অনেকে জানেও না উত্তর দিতে হবে, যে সেটা যে দিচ্ছে সেও জানে না, যে শুনছে সেও জানে না।
এই যে হক বান্দার হক রয়ে যাচ্ছে উত্তর দেওয়া, এটাও দেয় না
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলছে যার আছে সে, যিনি নেবে শুনছে এ তো জবাব দেবে।
না কামাল ভাই, এখানে আরেকটা পলিসি করা যায়, যেমন অনেক ইসলামীকে আমি দেখেছি যে ওনারা এটা জানে, এখন ওনারা মনে করে যে আমার সামনেওয়ালা কিন্তু সে অনেকে নাও জানতে পারে, তো ওই মুহূর্তে উনি আলহামদুলিল্লাহ কিন্তু মনে মনে বলে ফেলে, যাতে সামনেওয়ালারা গুনাহগার না হয়।
এটা ঠিক আছে, অর্থাৎ ওই হয়তো জানে না কি ওয়াজিব গুনাহগার হয়ে যায় তাকে
বাঁচিয়ে দেওয়া,
কিন্তু উচিত হচ্ছে উত্তর দেওয়া,
উত্তর দেওয়া
উচিত হচ্ছে, উত্তর শিখে দেওয়া।
জি,
আচ্ছা, এখানে আরেকটা যেটা দেখার বিষয়, এখন আমরা তো যারা পরিচিত অসুস্থ রুগী তাদেরকে দেখতে যাই, অর্থাৎ এই আমার আত্মীয় বা ভাইয়ের বা বোনের বা মার বা এদেরকে স্বাভাবিক একটা সৌজন্য ফিটি আছে, কিন্তু মুসলমান বান্দার হকের মধ্যে আছে পরিচিত না হলে আপনার ফাঁসে তো আছে, প্রতিবেশীর মধ্যে আছে, আইসের মধ্যে আছে, জিজ্ঞাসা করো, আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আমার রাসূল সাল্লাল্লাহু বান্দার হক সম্পর্কে আপনি বলছেন আজকের বিষয়।
জি জি,
এই জন্য বলতেছি, এই এটা এখন আছে কিনা যাই না, আগে আমাদের স্কুলে এটা পড়ানো হতো, বুড়িমা ফতে কাটা দিত, এখন আছে কিনা আমি জানি না,
এখন এগুলো উঠে গেছে কেবল ভাই,
আল্লাহ আলম, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কারণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস,
জি,
আমার নবীর 63 বছরের জিন্দেগি মানুষকে যত শিখানো হবে না, পড়ানো হবে, মানুষের অন্তরটা তত উদার হবে, তত মানবতা দরদি হবে। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাইতে এত মানব দরদি আর কেউ ছিল না। আমার নবী সবার জন্য রহমতুল্লাহ আলামিন। আল্লাহ রাসূল ইসলামের 63 বছরের জিন্দেগির মধ্যে প্রতিটি তো পজিটিভ, শুধু মানব সেবা, মানব কল্যাণ। তো আমাদের ওই জিনিসগুলো চিন্তা করা দরকার। যেমন আমি কিছুদিন আগে একটা জিনিস দেখছি, এই একজন মানুষ রাস্তায় পড়ে আছে, রাস্তায় পিটিকে বলতে যাবে, তো সবাই গুণ ধরে তাকিয়ে আছে, মানে তামাশার মতো। একজন ছোট বাচ্চা, এই বছর দেড় বছরের বাচ্চা হবে, ওই বাচ্চাটা তার পাশে কান্না করতেছে, কিন্তু ওই তো অসুস্থ, জ্ঞান নাই, হুশ নাই, কেউ একজন এগিয়ে আসতেছে না তাকে নেওয়ার, উঠানোর বা তাকে ডাক্তার দেখাবে বা সেবা করবে। এটা হচ্ছে বর্তমান। অথচ মুসলমান ভাই ভাই, মুসলমান একটি শরীরের উদাহরণ, কেউ আঘাত পেলে অপরজন আঘাত পায়, বন্দার হক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রতিটি ক্ষেত্রে বন্দার হক খেয়াল রাখা দরকার।
জি বেশক,
যদি না রাখি জবাবদিহিতা অনেক আছে।
বেশক বেশক, মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক বৃন্দ, আমরা কামাল ভাই থেকে আমাদের মাদানী পুশ্রবণ করলাম, কাউসার ভাইয়ের কাছে যাব। মাশাআল্লাহ কাউসার ভাই, কামাল ভাই দেখি তো খুব সুন্দর মাদানী ফুল। আমার আকা আলাইহিস সালামের ফরমান আর একজন মুসলমানের অপর মুসলমানের উপর ছয়টি যে হকের ব্যাপারে আমরা শুনেছি, এই ব্যাপারে তো শুনলাম, আপনার থেকেও মাদানী ফুল শ্রবণ করবো।
আমার হুজুর যে বিষয়টা বললেন ছয়টি হকের ব্যাপারে, এখানে লাস্টে যে বিষয়টা বললেন যে কোন বান্দা যখন অসুস্থ হয় আমার প্রতিবেশী বা আমার আশেপাশে তাকে সেবা করে, এটা আমার একটা আমার উপর অনেক বড় একটা হক রয়েছে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার একটা এই কথাটা শুনে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার একটা ঘটনা মনে পড়ে গেল। ইনার যুগের মধ্যে ইনার এক পাশে এক লোক বসবাস করত যে ছিল মুচি, যে মানে জুতা পরিষ্কার করা বা জুতা সেলাই করা এগুলো করত। তো ওই মুচি সারাদিন পরিশ্রম করত, মুচির কাজ এগুলো করত, এবং রাতে সে ঘরে আসার সময় বিভিন্ন বোনা বিভিন্ন মাছ নিয়ে আসতো বা বিভিন্ন সবজি বা যা বলেন এগুলো নিয়ে এসে বোনা করে সে রাতে খেয়ে নিত। খাওয়ার পরে সে রাতে মদ পান করত, মদ পান করে সারা রাত নেশা অবস্থার মধ্যে চিৎকার চেঁচামেচি এগুলোর মধ্যে লিপ্ত থাকতো। তো পাশের ঘরের মধ্যে ইমাম আজম বা হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা কিন্তু খুব কষ্ট হতো, যার কারণে আবার এদিকে কিন্তু ইমাম আজম বা হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত নামাজ পড়তেন, নফল নামাজ আল্লাহ তাআলার ইবাদত করতেন। এদিকে তিনি ইবাদত করছেন আর ওদিকে ওই মুচি যে মদ খেয়ে নেশা করে চিৎকার চেঁচামেচি তার এদিকে কষ্ট পাচ্ছে কে, ইমাম আজম বা হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর প্রতিদিন সে নেশা করে চিৎকার করতে করতে ঘুমিয়ে পড়ত। একদিন হঠাৎ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নেশা জাতীয় যে ব্যক্তি নেশা করত তার আওয়াজ শুনছে না, তার চেঁচামেচির আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। তো তিনি চিন্তা করতে লাগলেন এই ব্যক্তি কোথায় চলে গিয়েছে। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক অপর প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ওই ব্যক্তিটা কোথায় যে প্রতিদিন রাতে নেশা করে চিৎকার চেঁচামেচি করত। তখন বলল যে বাদশার লোকেরা সিপাহী পাঠিয়েছে তাকে ধরে নিয়ে গিয়েছে বাদশার দরবারে। এটা শুনে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন, আমার প্রতিবেশী সে কোথায় চলে গেল, কি কারণে তাকে ধরে নিয়ে গেল, তিনি সরাসরি চলে গেলেন কোথায়,
আমরা বলে বলতাম ভালো হয়েছে,
আল্লাহ
জান ছুটছে,
বিপদ গেছে, আমাদের সাধারণ মানুষের কথা। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কোথায়, বাদশার দরবারে, যে আমার প্রতিবেশী কোথায় চলে গেল। তো বাদশা যখন কবর পেল যে ইমাম আজম আবু হানিফা তিনি যখন আসতে কবর পেয়েছে, রাজা অর্ডার দিয়ে দিয়েছে কি এনার জন্য লাল চাদর বিছিয়ে দাও, ইনি এনাকে যেন এমন সম্মান করে যেন কি ইনি গোড়া থেকে যেন কি নামতে না হয়, এত সম্মানে সব প্রিপারেশন হয়ে গেল, যেমন কথা তেমনই কাজ হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশার দরবারে উপস্থিত হলেন, তখন জিজ্ঞেস বাদশাকে বললেন আমার এই প্রতিবেশী কেন আপনি দূরে নিয়ে এসেছেন। তো বললেন একটা কারণ দেখালেন, বলার সাথে সাথে বললেন যে তাকে এখন ছেড়ে দাও, আমি তাকে আমার সাথে নিয়ে যাবো। তো যেমন করা তেমনই কাজ নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পথে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রতিবেশীকে বলছে আমার তার আগে তুমি কোনো কষ্ট পেয়েছো, তোমাকে কি আমার কোনো ব্যাপার তোমার কোনো অভিযোগ রয়েছে। তখন এই ব্যক্তি বললো যে হুজুর তো না, বরঞ্চ আপনি আমাকে সাহায্য করেছেন, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ব্যক্তির এরকম এর উপর এত এরকম আচরণ দেখে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহলে সুন্দর আচরণ দেখে ওই গুনাহগার ব্যক্তি সে কি আপনার তওবা করে নেককার হয়ে গেল।
আল্লাহ,
যে মদ পান করতো, যে নেশা করছিল, সারাদিন অপর প্রতিবেশীকে কষ্ট দিত, আর দিকে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশীর হকের দিকে তাকিয়ে এই সুন্দর আচরণের আপনার কি ভিতরে কি মানে অবাক হয়ে ওই ব্যক্তি তওবা করে নেককার হয়ে গেল। চিন্তা করে দেখেন, হক বলতে বান্দার হক বলতে এটা নয় যে আপনি আমাকে উপকার করেছেন যে আমি আপনাকে উপকার করলাম। কিতাবের মধ্যে এসেছে যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা এই বলেন যে কেউ তোমার সাথে ভালো ব্যবহার করছে তাই তুমি তার সাথে ভালো ব্যবহার করছো এটা নয়, কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তোমার থেকে উচিত তোমার প্রতি হক যে তার সাথে সুন্দর আচরণ করা।
আছে না যে যে তোমাকে বঞ্চিত করো তুমি তাকে দান করো,
দান করো। আজকে কামাল ভাই যে বিষয়টা বললেন না, আমাদের প্রতিবেশী রাস্তার মধ্যে বলেন বা প্রতিবেশী লোক বলেন অভাবের মধ্যে লিপ্ত, সে রোগের মধ্যে গ্রেফতার, তাকে কবর নেওয়ার কেউ নেই, কিন্তু আমার প্রতি একটা হক রয়েছে তার খবর নেওয়া, তার বিপদে এগিয়ে যাওয়া। এবং আজ হানিফার যদি ঘটনাটা দেখি, তিনি কষ্ট পাচ্ছেন ওই ব্যক্তির দ্বারা, তাকে বরঞ্চ খারাপ কিছু না বলে তার উপকার এগিয়ে।
আসলে এগুলো এগুলো কোত্থেকে আসছে? ওনারাও তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে গ্রহণ করেছে, বিধাই ওনাদের সিরাতের মধ্যে এগুলো এসেছে, তাই না? তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিমাত গুলো দিয়েছেন এগুলো যখন আমরা নিজেদের মধ্যে গ্রহণ করব, তখন আমরাও
এখানে বন্ধ হকের মধ্যে তো আপনি হক দেখেন না, হাদিস শরীফে আসতো
যে
এরকম যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বান্দার হক সম্পর্কে বলতেছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুদ্দিনদেরকে, সবাই চিন্তা করলো যেন উত্তরাধিকারী বানিয়ে না দেয়।
আল্লাহ,
মানে এত হক, এই বান্দার হক সম্পর্কে সবাইকে সচেতন হওয়া আবশ্যক।
বেশক,
কারণ আপনি দেখেন কেউ যদি আমার আপনার মাধ্যমে ইশারায় যদি কষ্ট পায়, কথা তো দূরের কথা, ইশারা এটার জন্য জবাবদিহিতা আছে। প্রথমে কথাটার ওজন করো, আমি বলবো কিনা, আর এই কথাটা বললে তার অন্তরে এটার পজিটিভ হবে না নেগেটিভ হবে, কোন দিকটা হবে এটা চিন্তা করো। কারণ বন্দুকের নিশানা গুলি দ্বারায় মানুষের শরীরে আঘাত হয়, আঘাতটা আবার শুকিয়ে যায়, কথার গুলি, জবানের গুলি, মুখের গুলি, এই দিলটাকে ব্যঙ্গে এমন চুরমার করে যে যা মরার আগ পর্যন্ত খেয়াল রাখে। অর্থাৎ মনে ভুলে নাকি সে বলবে এত বছর আগে আমাকে কি এই এই কথাটা বলছে।
বেশক,
এই জন্য কথা বলার সময় আজকে তো আমাদের অনেক ভাই আছে বিশেষভাবে যাদেরকে অর্থ বিত্ত ক্ষমতা প্রতিশ্রুতি দিয়েছে, এরা সাধারণ লোক, গরিব অভাবী দুঃখী মানুষকে তেমন গুরুত্ব
দেয় না,
যেমন কেমন যেন বিহেভ করে।
একটি কথা আছে না যে কেউ কাকে মুখ দিয়ে বলেন কষ্ট দিয়ে দেয়, মুখ দিয়ে তো মাফ করে দেয়, দুসরা তোকে মাফ করে দিলাম, কিন্তু অন্তর দিয়ে মাফ করতে জীবন চলে যায়।
বেশক,
স্বাভাবিক, অন্তরে যদি দাগটা লাগছে এটা দেখো তরবারির দাগ বুঝে যায়, কিন্তু মুখের আঘাতের দাগ কখনো বুঝানো হতে পারে, সে আপনাকে মাফ করে যে কিন্তু অন্তর থেকে যায়। এই জন্য এরকম একটা হাদিস শরীফ আছে তো, এই ধরনের একজন মহিলা দান করে, হায়রাত করে, নফল আবাদত করে, কিন্তু তার ব্যবহারে কষ্ট পায় অন্যরা। আরেকজন আছে যে এরকম তেমন কিছু করে না, তার সামর্থ্য নাই, কিন্তু সবাইকে ভালো বিহেভ আচরণ করা, তো ভালো আচরণ করে সবার সাথে। দুই মহিলা সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলে তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দান করে, নফল নামাজ পড়ে, অর্থাৎ সব করে, কিন্তু জবানে মানুষের কাটে, এর অবস্থান জাহান্নামে। আর যে অল্প দান করে, নামাজ পড়ে, তেমন নফল পড়ে না, কিন্তু তার মুখ দিয়ে কাউকে কাটে না, আঘাত করে না। আজকে দেখবেন মুসলমানের হকের মধ্যে ইসলামী ভাই বলেন, ইসলামী বোন বলেন, আমাদের সমাজের মধ্যে, ঘরের মধ্যে, মহল্লার মধ্যে, খানদানের মধ্যে, এলাকার মধ্যে বড় মুশকিলাতের কারণ হচ্ছে জিব্বা, মানে যার যেমন ইচ্ছে তেমন কাটতেছে, মানে কার সাথে কি ধরনের বিহেভ করবে, কি এটা দেখে না, আমি কি তোমার থেকে কম, অর্থাৎ এই শয়তানি মনোভাবে শুধু কাটতেছে। কারণ খানায় খাবা বন্দার সাথে সর্বদা সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো, ভালো কথায় বার্তায় সম্পর্ক বজায় রাখো, এখন আমি আপনি যদি নেগেটিভ চিন্তায় নেগেটিভ ধরনের কথা বলি, অশ্লীল কথা বলি, তাকে আঘাত করি যে কোনো কারণে, এটাও বন্দার হক নষ্ট করার বড় একটা কারণ। এই জিনিসটা বর্তমান আমাদের সমাজে মানুষ মনে করে বন্দার হক মানে কি তার টাকা খাইও না, তার ধন সম্পদ চুরি করিও না, তার মাল নষ্ট করিও না, এটা তো আছে। এটা তার সাথে যাতে একজন মানুষের ইজ্জত দে সম্মান নষ্ট করা হচ্ছে, এটাও তো একটা হক।
আপনার এই কথাটা মানে আমার একটা কথা, একটা হাদিস শরীফের কথা মনে পড়ে গেল। আমাদের পিয়ানবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত, তো জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যে সব থেকে বড় নিঃস্ব ব্যক্তি কে? তখন সাহাবায়ে কেরাম বললেন যে তার থেকে ধন সম্পদ নাই, তার থেকে টাকা পয়সা নেই, সেই বড় নিঃস্ব ব্যক্তি। তখন আমার পিয়ানবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লাম বললেন যে সেই নিঃস্ব নয়, বরঞ্চ নিঃস্ব ব্যক্তি কে আমাদের দিন সেই হবে যে তার অনেক আমল নিয়ে হাজির হবে আল্লাহ তাআলার দরবারে, কিন্তু সে দুনিয়াতে কারো জবান দিয়ে কষ্ট দিয়েছে, কারোর উপর মিথ্যা অপবাদ দিয়েছে, কাউকে গালি দিয়েছে, ওই সকল মানুষরা এসে তার সকল নেকিগুলো নিয়ে যাবে। নেকি নিতে নিতে যখন দেখবে যে তার নেকিগুলো শেষ হয়ে গিয়েছে, তখন তাদের গুনাহের বার গুলো তার ওই ব্যক্তির উপর দিয়ে চলে যাবে।
আপনি দেখবেন যখন স্বামী স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায় কোন কারণ হয়ে গেছে, স্বামীর পক্ষ থেকে হোক বা স্ত্রীর পক্ষ থেকে হোক, উভয় পক্ষ একে অপরের প্রতি মিথ্যা মামলা দাঁড় করা, দেখো মুসলমান মিথ্যা মামলা একজনের, দেখো আমি চুরি করিনি, আপনি যে আমাকে বলেন আমি চুরি করছি, এটা অপবাদে গেল, গুনাহে কাবিরা হয়ে গেল, এটা তো বন্দার হক নষ্ট করার একটা অনেকগুলো পথের মধ্যে একটা পথ। আজকে আমার আপনার সমাজের মধ্যে নষ্টের অনেকগুলা কারণের মধ্যে বন্দার হক নষ্ট করার এই একটা কারণ। আর দেখে সাদা সিধা মানুষকে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হচ্ছে,
আর সামান্য জায়গা সম্পত্তির জন্য আজকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে।
বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন ধরনের উক্তি আছে, বলা হয় আমার টাকা নিয়ে গেছে, চুরি করছে, অনেক আছে স্বামী বলে সে যাওয়ার সময় আমার গয়না টাকা সব নিয়ে চুরি করে নিয়ে গেছে, আবার অনেক স্ত্রী বলে আমার স্বামী আমাকে প্রতিদিন মারধর করত, অথচ জীবন আমার নাই, অথচ স্ত্রী তার স্বর্ণ গয়না চুরি করে নাই, কিন্তু সবাই নিজের জিদ শয়তানি ইচ্ছাকে পূর্ণ করার জন্য এই ধরনের মিথ্যা মামলা মিথ্যা
অপবাদ
ধরনের পন্থা অবলম্বন করে। তো বন্দার হক এটাও তো একটা হক, কারণ কারণ ইজ্জত দেখেন, আমি চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই, আপনি আমাকে হিংসা বসে বসিত হইয়ে মিথ্যা মামলা দিত, কানুন তো জাস্টিফাই করবে, পরে প্রথম তো গ্রেফতার করবে,
গ্রেফতার করবে,
আমাকে হওয়ার তো হয়ে গেছে।
এখন আমার আপনার ইজ্জত যে আপনি নষ্ট করলেন, এর জবাব কালকে আমাকে কি দিবা?
মুখে দেখা যায় যে ব্যক্তি এরকম মিথ্যা অপবাদ দিয়ে ফেলে, সে যখন একবার জেলখানায় চলে গেল, তার পুরো জীবনের মধ্যে বিভিন্ন বাধা শুধুমাত্র এই কারণে হতে হয়,
অনেক কারণ হতে পারে। তো এই জন্য বন্দার হক তার ইজ্জত দলতে সাথে বেশি। একটা জিনিস খেয়াল করেন, সম্পদ গেলে ফাওয়া
যায়,
ইজ্জত যদি নষ্ট করা হয় এটা আবার কষ্ট,
কারণ ফিরে আসলে আপনাকে যদি পরবর্তীতে মানুষ সম্মান দেয়ও, কিন্তু এই পূর্বের এই কাণ্ডটা কিন্তু মানুষ মনে রাখবে যে তুমি জেলে গেছো, কি কারণে গেছো এটা মানুষ জাস্টিফাই করবে না, কিন্তু না এই অমুক ব্যক্তিটা জেলে গিয়েছে।
এখানে আরেকটা জিনিস আছে, জেলে গেছো কেউ দুষ করে অপরাধ করে জেলে যায়,
জি জি,
কেউ হিংসার কারণে জেলে যায়। দেখেন এখানে একটা জিনিস বুঝতে হবে, এই ব্যক্তি কেন জেলে গেছে, অনেকে বলে খারাপ না লিখি জেলে গেছে,
এটাই
এটাই শয়তানি কথা।
সত্যি
দেখো অনেক মানুষ সতের উপর আছে, তাকে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করা হয়েছে, তার ইজ্জত সম্মান নষ্ট হয়েছে, জেলে গেছে, তার কারণে তাকে ধিক্কার দিতে নাই, ধিক্কার তো আমি তাকে দেব যে মিথ্যা মামলা করলো, ধিক্কার তো তাকে দেওয়া চাই যে খারাপ পন্থা অবলম্বন করলো,
মিথ্যা মামলা করে তাকে ফাঁসিয়ে দিয়েছে।
দ্বিতীয় বন্দার হকের মধ্যে আরো যেটা হক বর্তমান সমাজে বেশি দেখা দরকার, আমাদের সমাজে এখন অনেক এমন আছে শুধু একে অপরকে কিভাবে ঠকিয়ে দেবে চিন্তা করে,
বেশক
মানে তুমি ডুবে যাও আমার কি, আমি বাঁচলে তো হলো, এটা তো মুসলমানের সিফত না, এটা তো নবীর উম্মতের সিফত না, তুমি ডুবে যাও আমি বাঁচলে হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কারণ হচ্ছে কেউ কাউকে ঠকাবে না,
বেশক
না ক্রেতা ঠকবে না বিক্রেতা ঠকবে।
জি,
এখন আমাদের মনে দিন দিন একটা কনসেপ্ট হয়ে যাচ্ছে মাইন্ড নিজে বাহু।
কারণ আপনি শুনলে অবাক হবেন, আমি পুরো একটা ভিডিও দেখেছি ফেসবুকে, এভাবে ভিডিও ভাইরাল হয়েছে, এটা বাংলাদেশের কথা বলছি। ক্রেতা, ফুড বিক্রেতা, সে ফল মাপছে ক্রেতার সামনে, যিনি ক্রেতা উনি কিনছে, মাপছে, ভালো মাপা, সে আগে থেকে পচা একটা প্যাকেট নিচে রেখে দিয়েছে, তো মেপে তার সামনে মাপছে, এখন ওই ব্যক্তিটা টাকা বের করতেছে, এর ফাঁকে সেকেন্ডের মধ্যে এই প্যাকেটে এই প্যাকেটের সাথে তাবদিল করে ফেলছে। এখন ও ঘরে যাবে, ও যদি পরে এসে বলে ভাই আমি তো আপনার সামনে মেপে দিয়েছি, এখন পচাইছে, সেটা তো আমি আর বুঝবো না। অর্থাৎ বান্দায় কিভাবে ঠকানো হচ্ছে দেখুন, এটা পুরো একটা ভিডিও ভাইরাল হয়েছে। আচ্ছা দেখুন, এ তো কিয়ামতের দিন ফাঁসবে, এর গুনাও তো আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে জাহির করে দিয়েছে যে বান্দা ঠকিয়েছে।
এখানে আপনি দেখবেন যারা আমাদের দেশে ঠকানোর দিন দিন প্রতিযোগিত হচ্ছে,
জি জি,
ঠকিয়ে দাও,
জি,
মানে যেমন করে হোক আমার টাকা চাই,
মানে কিভাবে ঠকিয়ে দেওয়া। আপনি দেখবেন আপনি বর্তমান বাজারে মাংসের দোকানে যান, মাংস ক্রয় করছেন, বলবে কেটে দাও, কেটে দেওয়া, এ কেটে দেওয়ার পরে আগ কথা আগ পরে বলবে মাফ দিছে আর একটু বাড়িয়ে দিচ্ছে আপনাকে,
জি,
চর্বি বা এটা কিরে বেটা তুমি তো আমাকে মাপ দিছ, আবার বাড়িয়ে দেওয়ার কারণটা কি? আচ্ছা, আপনি যখন ওর বাড়িয়ে দেওয়া অংশ চর্বিটা না নিয়ে যদি আপনি একই মাপ দিয়ে বাইরে মাপবেন না, দেখবেন এখানে 200 গ্রাম কম। দেখবা আপনি যে হাড্ডি গুলা নেন না ওগুলা উঠবা দিচ্ছে এখানে, মানে ওজনে বরাবর করাইছে। এটা এক বাজারের হিসাব, আরেক বাজারে যাও ফুরুর দোকানে আপনার সব দেখতে ভালো, ঘরে নিচে যে হারা হয়েছে,
উপর থেকে দেখতে পাকা, উপর থেকে দেখতে পাকা, ঘরে নিয়ে গেলে এটা ভেতর থেকে কা,
যদি বলো না না এগুলো তো আমি দিনে ভুলে গেছে যে। এই জন্য এই যে ঠকানো হচ্ছে ব্যবসা কেন্দ্রে, যে আপনি মানে যারা দেখতেছেন আমি তাদেরকে বলবো, যদি আপনার স্বামী, আপনার ভাই, আপনার নিকট কোনো পুরুষ দোকানদারি করে, আমি বলবো মা বোনদেরকে দেখেন, তাদেরকে আমরা বুঝাই, আর যারা পুরুষ দেখতেছেন আমি তাকে বলবো, আমি দেখেন ওই ঠকানো ব্যবসার মধ্যে কখনো বরকত হবে না।
জি,
কারণ বান্দাকে ঠকিয়ে আপনি হয়তো কণিকের জন্য লাভবান হয়েছ, ওটা কখন যাবে আপনি বলতে পারবা না,
আল্লাহ
কোন দিকে যাবে আপনি ছেড়ে ভাইবা না। এই জন্য মানুষকে দেখলেন আপনি যে ঠকাইলেন তাকে, তার হক যে নষ্ট করে দিলেন, কি জবাব দেওয়া হবে? কি জবাব তো নেন। হাদিস শরীফের মধ্যে আছে একটা হাদিস শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফটা বর্ণনা করেন, এটা বুখারী শরীফের হাদিস। আমার নবী বলতেছে এভাবে, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করে অথবা কোনো বিষয়ে জুলুম করে, সেই যেন আজ দুনিয়া থাকতে তার থেকে ক্ষমা চেয়ে নে, আজই ক্ষমা নিয়ে নাও বলতেছে। কারণ কিয়ামতের দিন ওই দিন যেদিন দিনার ও দিরহাম কিছুই থাকবে না, তার যদি এত বিনিময় দেওয়ার কিচ্ছু নেই,
যে
ওই দিন ন্যাক আমল নিয়ে নেওয়া হবে, যদি ন্যাক আমল না থাকে তাহলে যার হক নষ্ট করা হয়েছে, যার সম্মান নষ্ট করা হয়েছে, তার গুনাহ এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে কত ভয়ানক।
এখানে আবু তালিব মক্কি রহমতুল্লাহ তাআলা আলী তিনি ওইটা এই কথাটা বলেন যে কিয়ামতের দিন অধিকাংশ লোক মানে অপরের নেকির কারণে জান্নাতে চলে যাবে, আবার অধিকাংশ লোক অপরের গুনাহের কারণে কি জাহান্নামের মধ্যে চলে যাবে।
বান্দার হক এটা খুব এত দেখেন, বান্দার হক আল্লাহ মাফ করে না,
জি,
যতক্ষণ বান্দা মাফ করে না,
জি জি।
এই জন্য বান্দার হকের ক্ষেত্রে প্রত্যেক মুসলমান ভাইয়ের সচেতন হওয়া চাই।
বেশক
কেউ চাকরি করে এই চাকরি না করে পয়সা নেয়, মালিকের হক নষ্ট
নষ্ট করছে,
কেউ ব্যবসা করে যথাযথ মাল না দিয়ে খারাপ দিয়ে এই ক্রেতার হক নষ্ট করেছে, কেউ আছে ক্রেতা বিক্রেতাকে ঠকিয়ে নি বেশি নিয়ে নেয়, এই বিক্রেতার হক নষ্ট করছে, কেউ আছে স্ত্রীর হক নষ্ট করে, কেউ অর্থাৎ প্রতিটি ডিপার্টমেন্টের হক কেউ যদি নষ্ট করে, এর জবাব তাকে অবশ্যই দিতে হবে।
জি 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 কামালভাই, ইনশাল্লাহ আমি আবারও আপনার কাছে আসবো। কিছু দর্শক আমাদেরকে স্মরণ করেছেন, আমরা দর্শকদের কল সামিল করব অনুষ্ঠানের মধ্যে। জি কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি চট্টগ্রাম থেকে কালামের রেজা থেকে যদি একখানা নাত পড়া হয় খুবই ভালো লাগবে।
আল্লাহ আজওয়াজাল, কালামের রেজা আপনি শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। জি নেক্সট।
আমি মোহাম্মদ আরজু আসরাফি সৈয়দপুর থেকে বলছিলাম। আমি একটি না শুনতে চাই, বুলালো ফির মুঝে আয় সাহেব বারবার মদিনে মে, শুনাই দিলে অনেক অনেক খুশি হব
ইনশাআল্লাহ আজওয়াজাল। জি নেক্সট।
আমার বাচ্চা মায়ের দেখে, অন্য চ্যানেল দেখে না, শুধু মালানি চ্যানেলটা দেখে, খুবই ভালো লাগে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরো বরকত দান করুক এবং এভাবে অন্যদেরকেও মালানি চ্যানেল দেখার উৎসাহ প্রদান করুন। জি নেক্সট কল। পরবর্তী কল।
আমি রাজশাহী থেকে বলছি,
কামাল ভাই থেকে নাথ, এটা মানকাবাদ, ইনশাল্লাহ যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা সামিল করবো আমাদের অনুষ্ঠানে। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ গজল শুনতে চাইছিলাম
ইনশাল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান,
শোনানো হবে। যে পরবর্তী কল।
মোহাম্মদ রফি বলেছিলাম, রংপুর মহামাতলা থানা থেকে বলতেছি। আমি কামাল বেশের ওনার ওয়াজ শোনার পরে, গত রমজান মাসে ওয়াজ শোনার পরে ওনার ওয়াজের কথা শুনে আমার চাহি রাখছি, এবং আমার মেয়েকে মাদ্রাসায় দিচ্ছি, ওইলে মাদ্রাসা, তো আমার মেয়ে এবং আমার জন্য দোয়া পেয়ে যাচ্ছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে দাওয়াত ইসলামের বরকতি এটা, আল্লাহ তালা আমাদের সবাইকে দাওয়াত ইসলামীতে আজীবন আজীবন ইস্তেকামত থাকার তৌফিক দান করুক, এই পরিবেশে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। জি পরবর্তী কল সামিল করব।
অনুষ্ঠানে আসলে পৃথিবীর সকল আশেখানে রাস্তার নবীর তারে বিবর, আর আমি একদম আমার নবীর তারে বিবর হয়েছি, পাশাপাশি আমি কামাল ভাইয়ের প্রেম বিবর,
আপনি খুব সুন্দর করে ছন্দ আকারে আপনার কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, এভাবে মাদানী চ্যানেল দেখতে থাকুন আর অন্যকেও দেখার উৎসাহ প্রদান করুন। জি পরবর্তী কল। মাশাআল্লাহ, খুব ভালো লাগে যখন কোন মাদানী মুন্নার মুন্নিরা কল করে নাচ শুনতে চায়। আসলে কত বাচ্চা আছে, কত সন্তান আছে আজকে, তাদের পিতা মাতা তাদেরকে বিভিন্ন ধরনের কার্টুন তারপরে গান এগুলোর মধ্যে মগ্ন করে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এমন একটি বরকত যে ছোট বাচ্চারা নাতের আশিক হয়ে যায়। আল্লাহ আকবার। জি আল্লাহ তাআলা আরো বরকত দান করুক। পরবর্তী কল সামিল।
আব্দুল কাদের দিলানি, কুমিল্লা চৌপাড়া। অনুষ্ঠানে একটা নাচ শুনতে দেখেছি, আমার মুখে ভালোবাসি শিরোনবীকে।
জি ইনশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সালাম হোসেন, চট্টগ্রাম থেকে বলছি। আসলামের প্রোগ্রাম তো অনেক সুন্দর, এখন কামাল ভাইয়ের মুখে একটা নাচ শুনতে যাচ্ছি, সালাম আলাইকুম।
আচ্ছা কামাল ভাই থেকে নাচ শুনতে যাচ্ছেন ইনশাল্লাহ, কামাল ভাই যদি ইজাজত হয় ইনশাল্লাহ আমরা ওনার থেকে নাচ শুনবো। প্রথমে আমাদের নাথ খেসলাই ভাই থেকে আমরা নাচ শামিল করবো। জি
তারা
মাশাআল্লাহ মারহাবা। আমরা নাত শ্রবণ করলাম, অনেকে আমাদেরকে নাতের রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, নাচ শ্রবণ করলাম ইনশাআল্লাহ আজওয়াজাল। আবারও আমরা আমাদের অনুষ্ঠানে নাচ সামিল করার চেষ্টা করবো এবং কামাল ভাই থেকে ইনশাআল্লাহ আমরা সবশেষে আমরা নাচ শ্রবণ করবো। আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ, কথা বলছিলাম বান্দার হকের ব্যাপারে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে ফরমান যদি আমরা মানি না, তাহলে ইনশাআল্লাহ আজওয়াজাল বান্দার হক সম্পর্কে আমরা অবগত হব। কামাল ভাই, আমরা ওদিকেও একটু দৃষ্টি দিব যে বান্দা তো মনে করে, মুসলমান মনে করে যে বড় বড় সম্পদ যদি আমরা লুটি নিই এগুলোই হচ্ছে বান্দার হক নষ্ট করে, আসলে তো নয় সেটা। অনেক সময় এটাও দেখা যায় যে একটা ভ্যান গাড়িওয়ালা যাচ্ছে সবজি নিয়ে, ফ্রুট নিয়ে, পিছন থেকে অনেক বখাটেরা থাকে, একটা করে নিয়ে নিল, কিন্তু সে দেখলো না, দেখলো না মানে লুকিয়ে নিয়ে ফেললো, তো এটাও কিন্তু তো বান্দার হকের মধ্যে নষ্ট করার মধ্যে পড়বে, তাই না? তো এই ছোটখাটো জিনিসের ব্যাপারে, যেমন আমরা কোনো কারো গাছের অনুমতি ছাড়া তাদের ফল খেয়ে ফেলছি, এটাও তো তার হক নষ্ট করছি আমরা। তো এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত।
দেখেন, বান্দার হক এত বিশাল, এটা একটা সমুদ্র মনে করে।
জি জি,
কেমন সমুদ্র? প্রতিনিয়ত বান্দার হক নিয়ে বান্দারকে চিন্তা করা দরকার, প্রতিনিয়ত।
বেশক,
যেমন হাদিস শরীফের মধ্যে আছে এরকম খুলাসা সারমর্ম, যারা দিন মজুরি কাজ করে আর কি, যেবার কাজ করে বা যেটাই করে মেহনত করে, বলা হচ্ছে তার ঘাম শুকানোর আগে তার পাপ্য দিয়ে দাও। যদি মাসিক ছুটি হয় মাস শেষ হতে দিয়ে দাও। আপনি দেখবেন অনেক আন্দোলন করে, রুট ব্লক করে, দুই মাস হয়েছে, তিন মাস হয়েছে, চাকরি করলাম মেহনত করলাম পয়সা দেয় না, কয় আমি এত বছর চাকরি করছি পয়সা দেয় না, আমার অমুক দুই তিন মাসের পয়সা আটকানো কেন? তুমি কি কবর দেবে না, হিসাব দিবে না? আচ্ছা, এটাই কর্মচারীকে কিভাবে আঘাত করা হচ্ছে, যার উপর তার ফ্যামিলি ডিপেন্ড করতেছে, কারণ মালিকের উচিত তার প্রাপ্য তাকে যথাসময়ে দিয়ে দেওয়া। এটা বান্দার হকের মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয়, যে বা যারা মানুষকে লুট করে, কেউ অস্ত্র ধরে লুট করে, এটা বান্দার হক নষ্ট করলো। কেউ অস্ত্র ধরে নাই, বিভিন্ন অফিস আদালতে যাও টাকা দিলে হবে, নাইলে হবে না, কিন্তু টাকাটা সরকারি ভাবে লিগেল না, সরকার নিশ্চয় ওই কর্মচারীকে বেতন দিচ্ছে, এখানে কেয়ার করার বিষয়। অবশ্যই সেই মাসিক স্যালারি নিচ্ছে, তারপর আমাকে কেন দিতে হচ্ছে?
বেশক,
এটা টাকা দিলে হয় নাইলে হয় না। ও মুসলমান, যারা সরকারি চাকরি করেন বা এমনি করেন, যেমনি করি, আমি যে আরেকজনের পকেট থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে টাকা বের করতেছি জবরদস্তি মজবুরি, এর কি জবাব হবে? প্রতিটি সেবামূলক কাজে যান, এখানে কি অবস্থা? কি রে ভাই, তোমাকে সেবা দেওয়ার জন্য সরকার তোমাকে সবকিছু কি অ্যাভেলেবেল ব্যাক আপ দিয়েছে, তুমি তারপরেও জনগণ থেকে বাড়তি নিচ্ছ কেন? বলে সিস্টেম, সিস্টেমের নাম দিয়ে মানুষকে কি করা হচ্ছে? ধোকা দেওয়া হচ্ছে। আর একটা দিশা বেশি দেখা দরকার, কারো গাড়ি, যেমন এটা বাংলাদেশের ঘটছে ঘটনাটা, মুরগির গাড়ি যাচ্ছে, মুরগি ভর্তি গাড়ি, ড্রাইভার সামনে, পিছন থেকে দুই তিনজন উঠে একটা একটা মুরগি নিয়ে নিচ্ছে, খবর না, এই যে চালাচ্ছে স্বাভাবিক রাস্তা, যখন একটু এদিকে গাড়ি তো কি বাপারিং হচ্ছে, এখন মুরগি নেই।
এখানে কামালবাবু এই কথাটার দিকে একটা বুজুর্গের ঘটনা মনে করলো। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি একে এক ব্যক্তি স্বপ্নে দেখলো, জিজ্ঞাসা করলো, হুজুর এখন আপনাকে আপনার জান্নাতে কি অবস্থা? তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমাকে কল্যাণ দান করা হয়েছে, কিন্তু দুনিয়াতে তাক অবস্থায় আমি একদিন একজন ব্যক্তির অনুমতি ব্যতীত একটা সুই নিয়েছিলাম, ওই সুইটা অনুমতি ব্যতীত নেওয়ার কারণে আমাকে জান্নাতে যাওয়া বাধা প্রদান করে দিয়েছে। শুধু একটা সুই অনুমতি ছাড়া নিয়েছিল, যার কারণে ওই বুজুর্গকে জান্নাতে যাওয়া কি
এখানে খুব ডিপলি যাওয়া দরকার, দেখা দরকার বন্দার হক এটা এত বেশি গুরুত্ব। আর একটা যেসব বেশি গুরুত্বপূর্ণ বন্দার হকের মধ্যে বেশি
গীবত, এটা তো বন্দার হক। তার যে আপনি বদনাম করতেছেন, তার যে ইজ্জত সম্মান নষ্ট করছেন, দেখুন গীবত তো মনে এমনই গেছে আমাদের সমাজে, রাজনৈতিক দল থেকে শুরু করে পরিবারের মেম্বার পর্যন্ত একজন শুধু আরেকজনের বিরুদ্ধে বলে এই এমন করছে, এই এমন করছে,
অনুপস্থিত তার দোষ বর্ণনা করা।
একবার হাই ক্লাস থেকে ধরেন না একদিন, একবার উপর থেকে নিচে পর্যন্ত, আবার নিচে থেকে উপর পর্যন্ত, কিরে বেটা আমার কি দরকার অপরের বদনাম করা। বন্দা এখানে কিতাবের মধ্যে আছে ঘটনা, এভাবে অনেক নেকি করায়। দেখেন আমাদের এখানে মোবাইল টাকা ট্রান্সফার হয় এদিক থেকে সেদিক, হাত দিলে চলে যায়, বটন চিপ দিলে চলে যায়, কিন্তু নেকিটা এমন ভাবে চলে যে আমি যার বদনাম করি না তার অ্যাকাউন্টে আমার নেকি করা চলে যাচ্ছে।
আল্লাহ,
এমনি তো নেকি করার সুযোগ খুব কম,
কম
থাকলেও করি না, অলসতা। অপরদিকে এত কষ্ট করে এত নেকি যা করলাম, সামাখা অপরের বদনাম করে সম্মান নষ্ট করে আমার নেকি গুলা তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আমার নামে, এটাও খেয়াল নেই। আমরা কোন জগতে বসবাস করতেছি মনে হয় এই খুব কঠিন হয়ে যাচ্ছে। ওই আখেরি জামানা এমন একটা জামানা আসবে, আমার হাদিসের সাধারণ জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কঠিন,
তার
চাইতে কঠিন হবে ইমান রাখা।
ইমান রাখা
ভাই, আমি কার সাথে উঠা বসা করি এটাও দেখা দরকার, আমি কার সাথে আড্ডা দিচ্ছি এটাও দেখা দরকার, আমি কার তালে তালে কার তালে তাল বাজাচ্ছি এটাও দেখা দরকার। এখানে আরেকটা জিনিস আছে, এটা বেশি অনেক আছে, আপনি বিপদে পড়ছেন না, মুসলমানের হকের মধ্যে একটা হক আছে বিপদে হলে সাহায্য করা,
সাহায্য,
আর সাহায্যটা এমন করো যেন কজে হাসান একেবারে দিয়ে দাও, যেন তার কিছু ঘুরতে না হয়।
যে
আচ্ছা কর্জ দেবো ইবাদত সুন্নত, যারা দেখবেন আপনি মনে করেন মেসাল দি বা আমি দি, আমি দুর্বল কোনো মুসিবতে করছি, আপনার দ্বারে দর্না দিচ্ছি, ভাই উপকার করো আপনাকে এক মাস পরে বা দুই মাস পরে বা তিন মাস পরে একটা কথা কন্ট্রাক্ট হচ্ছে এতদিন পরে দিয়ে দেবো, আপনি বলছেন না, তারপর আমি আপনাকে কাইন করি বাই করেন, আপনি দয়া করে আমার দিচ্ছেন,
যে
এক মাসের কথায় বছর হয়ে যায়, এখন আপনার উল্টা পায়ের জুতা চলে যাচ্ছে আমার পিছনে ঘুরতে ঘুরতে, এটা কেমন মুসলমান? এটা কোন ধরনের মুসলমানের আলামত?
কিভাবে মানতে হবে?
আপনি তো তার আমানত দিচ্ছেন, এটা আপনাকে ব্যবহার করার অনুমতি দিচ্ছে, কিন্তু টাইম দিচ্ছে না, এতদিন আপনি তাকে কি করবা
টাকা দিয়ে
রিটার্ন করবা? আমানত কি আনত কাইতে মুনাফিক। এখন আমাদের চিন্তা কি, কর্জ দাবিয়ে দাও রিটার্ন না, কি করবি কর, মামলা কর, মোকদ্দমা কর। অনেক তো আছে এমন, মনে করো আপনি কর্জ নিছেন আমার থেকে, আপনার সাথে দুষ্টি হলো আছে, আমি একে বললাম বেটা এরা আমার কথা শুনতেছে না, আপনি একটু বলেন না, এখন আপনি যখন বলছেন আমি শুনছি, একে কেন বলছো দিতাম না, ইয়ার যে কোন মুসলমান একটু চিন্তা করতেছে না একটু, আমি যে তার হক কিভাবে দাবি নিচ্ছি আমার কি হবে কেয়ামতের দিন, কাল কেয়ামত তো পরে আসছে, প্রথমে কবর যান, কবর তো যে কোনো মুহূর্তে শুরু হবে, কখন শুরু হয় কেউ বলতে পারে না, যে কোনো মুহূর্তে কবর, কারণ আমার আপনার তো গ্যারান্টি নেই যে আজকে রাত্রে আমি ঘুমাবো কালকে সকাল হবে, তার কোনো গ্যারান্টি আছে? দেখো আমি যদি আমার কর্জ আমার হক আমি আদায় না করি, আমার ছেলে আদায় করবে? কখনো করবে না,
জীবনে করবে,
মেয়ে আদায় করবে? কখনো করবে না।
শুধু অনেকে তো চেয়ে থাকে কখন বাবার ইন্তেকাল হবে, আমরা তাড়াতাড়ি সম্পদটা ভাগ
বাটোয়ারা করে নিই, বাবার হক,
বাবার থেকে যদি কেউ হক দাবি করে মৃত্যুর পর, সেটা তো আমার বাবা দিছেন কেন
আমি জানি না,
কিন্তু এটা চিন্তা করতেছে না কামাল ভাই যে বাবার কি হবে পরিণতি কবরের মধ্যে, এটা কেউ চিন্তা করতেছে না, কিন্তু বাবার রেখে যাওয়া সম্পত্তি গুলো ভোগ করার জন্য একে অপরে।
এখানে একটা জিনিস মাথায় যেন দর্শকবৃন্দ সবার জানা দরকার, বান্দার হক যে বা যারা নষ্ট করে তাদের পরকাল কবর যেতে দেরি, আজাব আসতে দেরি নেই।
দেখেন কামাল ভাই, আপনি যেটা বলছেন বান্দার হকটা যে কত গুরুত্ব, এটা এই কথাটা দেখে বোঝা যায় আমার মালিক মাশাআল্লাহ তিনি নাতের মধ্যে বললেন আমার নবী যে পথে দিয়ে হেঁটে সে নবী পাথরে সালাম দিত, আমার এমন নবী লতা পাথরে সালাম দিত, আমার নবী এমন নবী সকল নবীদের সরদার, তিনি মাসুম হওয়ার পরে ও আমার এমন নবী তিনি জিনাকে ওপর জিনার কথা শুনে জিনাকে কি জাদুকর বলে যে বুড়ি পালিয়ে যাচ্ছে সে বুড়ির বোঝাও তিনি বহন করে দিয়েছেন, সে নবী সাহাবাইদের কেরাম উপস্থিত তাদের উদ্দেশ্য করে বলছে এ সাহাবাই কেরাম তোমাদের মধ্যে কেউ আছো আমার থেকে হক আদায় করবে? আমার নবী মাসুমদের সরদার এমন নবী হওয়ার পরেও যাকে মানুষ কষ্ট দিচ্ছে বা তাকে উপকার করছে সে নবী বলে সাহাবী কেরাম উপস্থিত বলছে তোমাদের মধ্যে কেউ আছো আমার আমারকে তোমরা হক পাবে? এক সাহাবী দাঁড়িয়ে গেল বললো যে হুজুর আমার থেকে রয়েছে আমার থেকে আমি হক আদায় করবো। আমার নবী বললেন হ্যাঁ আসো কি হক আদায় করা? তখন ওই সাহাবা বলল যে আমি একদিন কাজ করছিলাম আপনি একটু করে আমাকে লাঠি দিয়ে একটু সামান্য কাজটা দেখিয়ে দিয়েছেন আঘাত করেছিলেন এরকম। তখন আমার নবী বলে হ্যাঁ চলে আসো তোমার হক আদায় করার জন্য, পিছন থেকে সে কি সামনে উপস্থিত। তখন আমার নবী কই সাহাবা বলল যে হুজুর যখন আপনি আমাকে আঘাত করছেন লাঠি দিয়ে তখন আমার শরীরে কাপড় ছিল না, আপনি আপনার কাপড় উপরে তুলুন। আমার নবী বলতে দেরি আমার নবী ওই এক সাহাবে গোলামকে কাপড় উপরে তুলে দিলেন যে আঘাত করো তুমি। এখন কাপড় তোলার সাথে সাথে ওই সাহাবি আমার নবীকে ধরে চুমু দেওয়া শুরু করে দিল। তখন সাহাবি বলল যে হুজুর আপনার থেকে কিভাবে আমি হক আদায় করব? আপনি হতো সকল নবীদের সরদার, আমার একটা আশা ছিল আপনার শরীর সাথে আমার স্পর্শ করব, যদি আমার শরীর স্পর্শ হয়ে যায় তাহলে আমার জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে। দেখেন আমার নবী সকল নবীদের সরদার হওয়ার পরেও সাহাবাইকে বলছে যে কেউ আছো তোমরা আমার থেকে হক আদায় করবে? আর আজকে আমরা সেই নবীর গুণাগারের সরদার হওয়ার পরেও মানুষের হক আদায় তো করি না, হক নষ্ট করে আর বরঞ্চ গর্ব সহকারে বলি কি করবি কর তুই আমাকে।
আসলে এখানে ব্যাপার মূল যেটা আমাদের বর্তমান হক সম্পর্কে অজ্ঞতা অবহেলা এটার গুরুত্ব মনে হয় আমরা দিন দিন এগুলো শিকার ক্ষেত্রে মনে হয় খুব অলস। দেখেন একটা জিনিস খেয়াল করো, এই যে বলল আমার নবী লাঠির আঘাত বদলা নিচ্ছে, এখান থেকে ওইসব মানুষের শিক্ষা গ্রহণ করো, বেশিরভাগ কলেজ স্টুডেন্ট যুবক লাইফ যাদের এনজয় মত দ্বারা জীবন অতিবাহিত করে তারা দেখবে কথা বলতে বলতে হাত উঠায়।
আল্লাহ
দেখে আপনি যে একে দুর্বলকে মারতেস, এর শরীরে যে আঘাত করতেস, এর যে অত্যাচার, এর কি জবাব দিবে? হয়তো আপনার ক্ষমতা আছে কারো ভাইয়ের কারো উপরে কারো বসে কারো অত্যের, আল্লাহ তো দুর্বলের সাথে
বেশক
আছে না, সিং ওয়ালা সিং বিহীন ওয়ালা সিং ওয়ালাকে কি বদলা নেওয়া হবে?
মুসলিম শরীফের হাদিস এটা,
একে অপরের বদলা তো বদলা দুনিয়াতে মারছে না,
সিং বিহীন
সে কালকে আমাদেরকে উল্টা মারবে
উল্টা মারবে।
এখানে আজকে যে আমরা যে বা এই ধরনের হাত উঠাই এটা অহরহ হচ্ছে,
যে
সন্ত্রাস তো আছে আছে সন্ত্রাসী ভাইয়ের বল ক্ষমতার বল, এই যে এই বলটা যে প্রয়োগ করা হচ্ছে এটার কি জবাব দিবা? হাদিস শরীফে তো আছে তুমি বুঝছি তো মুসলমান না, যার হাত অপর মুসলমানের জন্য নিরাপদ না, কেমনে অপরের উপর হাত উঠে, কেমনে অপরের গায়ে হাত উঠে, কেমনে অপরকে মারে, আর এটাকে সবাই এনজয় ফিল করে কয় মারে রে, আর যে বানাবে তারও মারে, ইয়ার হাইওয়ান নাকি তুমি, তুমি কি মুসলমান, তুমি কি আমার নবীর উম্মত? কারণ নবীর উম্মত তো এরকম কাউকে মারতে পারে না। এই একটা জিনিস দিন দিন যেন ভয়াবহ রূপ নিচ্ছে, এক। আরেকটা জিনিস যেটা বর্তমান সমাজে রূপ নিচ্ছে সেটা হচ্ছে মিথ্যাকে চড়িয়ে দেওয়া, অমুক এমন করছে, এখন এর পিছনে যে যেমন ইচ্ছা তেমন উল্টা সিধা লিখতেছে, বকা দিচ্ছে গালি দিচ্ছে এ এমন এ এমন এ এমন। আচ্ছা একই গালি দিয়ে তোমার কি লাভ হলো? ওকে গালি দিয়ে কি লাভ করলো? উল্টা নিজে গুনাই কবিরার ভাগি হয়ে গেলাম। আমি কেন কারো কথাই আমি এখানে মাথায় চাই, দর্শক এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, কেউ যদি বলে ওকে মারো সে কি আমার কবরে যাবে? কেউ যদি বলো ওর বিরুদ্ধে বদনামী গালি নিকো গালি দাও ওকে আমার কবরে যাবে? দেখেন এ তো গুনার ভাগি হবে হবে, কিন্তু আমিও তো বাগিদার হয়ে গেলাম না, এই জন্য আমি কাকে বলো করতেছি, আমি কাকে নকল করতেছি, আমি কার তরিকায় চলতেছি? ওই ব্যক্তি মুসলমান না যার মুখ থেকে হাত থেকে অপর মুসলমান নিরাপদ না। আজকে বন্দার হকের মধ্যে এটাই বড় জিনিস, বন্দার যদি মুখ যদি কন্ট্রোল হয়ে যায়, হাত যদি কন্ট্রোল হয়ে যায়, তাহলে বন্দার হক অনেক 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 নষ্ট হওয়া থেকে সেভ হয়ে যায়।
বেশক
আত্মসাত ধন সম্পদ আছে একটুখানি, কিন্তু বেশিরভাগ মুখ আর কি
হাত,
এই দুইটা জিনিস আমাদের কি কন্ট্রোল করা দরকার। সাথে সাথে অপরের সম্পদ, অপরের মাল, এগুলা দেখেন। এখানে একটা জিনিস দেখা দরকার, আমি খাবো ভাইয়ের কোনো বসের কথা যে দৌড়াচ্ছি কণিকের কিছু টাকার জন্য, এই টাকা কিন্তু আমার কবরে যাবে না, এই ভাই আমার কবরে যাবে না, আমার এই বাম কাদের আমল লেখক, ডান কাদের লেখক যা লিখছে আমল, ওগুলো আমার আপনার কবরে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে না, মানুষ যখন মারা যায় তিনটি জিনিস তার সাথে যায়, দুইটা ব্যাক করে, তার সম্পদ, তার আপনি সদ, একটা সাথে কবরে যায়। এটা কি আমল, ভালো আমল করলে জান্নাত হবে কবর, আর খারাপ করলে এটা জাহান্নাম হবে। যেন বন্দার হক সম্পর্ক জানা
এই বিষয়টা, যে আমি ভালো কাজ করলাম জান্নাত পাবো এবং খারাপ কাজ করলাম হক নষ্ট করলাম জাহান্নামে যে যাবো আমি, এই ভয়টা এটা কিন্তু আমাদের অন্তরে নাই যে এই আজকাল বান্দার হক থেকে দূরে, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবে ধরবে, এই ভয়টা আমাদের নাই বলে। যেমন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি যুবক অবস্থায় যার কোমর মানে ঝুঁকে গিয়েছিল, আপনার যুবক অবস্থায় কোমর ঝুঁকে গিয়েছিল, তার থেকে জিজ্ঞাসা করা হতো, মানুষ সাধারণত বুড়ো হয়ে গেলে হয়তো বা বিভিন্ন শরীর অসুস্থতার কারণে ঝুঁকে যায়, আপনি যুবক অবস্থায় কেন আপনার শরীর ঝুঁকে গিয়েছে, তখন তাকে বিভিন্ন মানুষ জিজ্ঞেস করতো, কখনো তিনি উত্তর দিতেন না, তার এক অনুসারী বিভিন্ন পন্থায় তাকে কি এই উত্তরটা চাইতে লাগলো। একদিন তাকে ধরলো যে না হুজুর, আপনার থেকে আজকে বলতেই হবে কেন আপনার যুবক অবস্থায় কোমর ভেঙে গিয়েছে ঝুঁকে গিয়েছে। তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার অনুসারীকে বললেন, আমার এক উস্তাদ ছিল যিনি অনেক বড় আলিম ছিল, তো উনি যখন ওনার থেকে আমি অনেক কিছু অনেক জ্ঞান হাসিল করেছি, ওনার যখন ইন্তেকালের সময় আসলো তখন তিনি আমাকে বলতে লাগলো, হে আমার অনুসারী, হে সুফিয়ান সাউরি, আমি অনেক বছর 50 বছর যাবৎ মানুষকে শিক্ষা দিয়েছি, ইলমে দিনে শিক্ষা দিয়েছি, অনেক ইবাদত করেছি, কিন্তু আজকে আমার সময় গুনিয়ে এসেছে, আজকে আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আর যদি আল্লাহ তাআলার দরবারে যখন আমি উপস্থিত হব তখন তো আল্লাহ তাআলা আমাকে বলে যে তুমি আমার দরবারে আসার যোগ্য না, তুমি আমার দরবারে আসার যোগ্য না। এই কথাটা যখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুনলেন, সাথে সাথে আল্লাহ তাআলার ভয়ে তার কোমর ভেঙে গেল। বলা হচ্ছে যে আশেপাশে যারা লোক ছিল সকলে তার কোমর ভাঙার আওয়াজ শুনতে পেয়েছে, এবং সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনাটা যখন ঘটল যে আল্লাহ তাআলার দরবারে যদি এই ভয়ে আমার কথাটা শুনে তার যে কি কোমর ভেঙে গিয়েছে, এরপর থেকে তার প্রস্রাবের রাস্তায় কি রক্ত যাওয়া শুরু হয়ে গিয়েছে, এখন তার শরীরে কোনোভাবে কি সুস্থতা আসছে না, তখন তিনি কোনো পন্থা না দেখে ডাক্তারের কাছে গেল, গিয়ে ডাক্তারকে কুলে বললো যে আমার এই মুখোমুখ সমস্যা। ডাক্তারের প্রথমে তার রোগটা ধরতে পারলো না, পরে ডাক্তারে বিভিন্ন মাধ্যমে তার চেহারা দেখে বুঝতে পারলো যে আপনার মতো যুবক এই দুনিয়াতে আর কোনো নেই, আপনার মতো যুবক আর দুনিয়াতে কোনো অন্য কোনো যুবক নেই, আপনার ওই আল্লাহ তো আপনি যে ভয়ের কারণে আপনার কোমর ভেঙে গিয়েছে সেম ভয়ের কারণে আপনার কলিজা ফেটে গিয়েছে, আল্লাহ তাআলার ভয়ে কোমর তো ভেঙে গিয়েছে সাথে সাথে আল্লাহ তাআলার ভয়ে কলিজা ফেটে গিয়েছে। আর আজকে আমরা সেই আল্লাহ তাআলার ভয় কোথায় আমাদের? আজকে আমাদের টেনশন নেই যে কার হক নষ্ট করছে, কোনো সমস্যা নেই, যা হওয়ার হবে, সেই আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা কিভাবে আমি জবাবদিহিতা করবো, আল্লাহকে আমি কি প্রশ্ন জবাব দিব, আল্লাহ যদি প্রশ্ন করে তুমি কিয়ামতের দিন তুমি ওই দুনিয়ায় তাক অবস্থায় কেন অমুকদের কষ্ট দিয়েছো, কেন অমুকদের হক নষ্ট করেছো, কি জবাব দিব, সেই ভয়টা আজকে আমাদের নাই বলেই আজকে আমরা যাই চাই করে যাচ্ছি। তো যখন আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় চলে আসবে তখন দেখবেন ইনশাআল্লাহ বান্দার হকের ব্যাপারে আমরা সচ্চার হব। আলহামদুলিল্লাহ সেই হকের ব্যাপারে সচ্চার হওয়ার জন্য এর দাওয়াত আমি সুন্দর একটা মাদানী পরিবেশ। এটা
এছাড়া আমি যেটা চিন্তা করছি যে সবচেয়ে বেশি সহায়ক হবে মাদানী ইনামত। মাদানী ইনামতের মধ্যে এমন অনেক কামাল ভাই আমল আছে যেগুলো বান্দার হকের ব্যাপারে বাপা আমাদেরকে ডিরেক্ট সচেতন করেছেন, যেমন আপনি শুরুতেই কিন্তু অসুস্থ রোগীকে দেখতে যেতে বলেছেন, এটা কিন্তু মাদানী ইনামতের মধ্যে আছে যে আপনি কি অসুস্থ ব্যক্তিকে আজকে দেখতে
গিয়েছেন কিনা।
এরকম আমলগুলো যখন আমরা নিজেদের মধ্যে গ্রহণ করব, বান্দার হকের ব্যাপারেও আছে মাদানী ইনামতের মধ্যে, অর্থাৎ এই টোটাল প্যাকেজ যখন আমি নিজের মধ্যে ধারণ করে ফেলবো ইনশাআল্লাহ আজওয়াজাল, আমরা বান্দার হকের ব্যাপারে আসলে তো বলতে গেলে অনেক হক রয়েছে যেগুলো আমরা সচরাচর নষ্ট করছি। আমি যদি বলতে যাই যে আপনি কারো দেয়ালের মধ্যে একটু ময়লা করেছেন, এটাও কিন্তু বান্দার হক নষ্ট করেছেন।
বর্তমান তো ফুস্টার লাগায়,
জি
অনেক সুন্দর পয়েন্ট, আপনি যে লাগাচ্ছেন মালিকের অনুমতি দিয়েছেন,
বেশক
সুরের মতো রাতে লাগিয়ে গেছেন,
বেশক
এটা অনেকে বলে এটা ইসলামী জলসা, এটা যেটাই হোক এটা দুনিয়ার অনুষ্ঠান, ওটা অমুক, আপনি লিখতেছেন
বিভিন্ন যারা ডেকোরেশনের মানুষ তারা বিভিন্ন কাঠ সাজিয়েছিল বা বিভিন্ন কার্পেট বিছিয়েছিল, তো আমির আলহ সুন্নত ওই গিয়ারে বিশরীফের প্রোগ্রাম শেষ হওয়ার পরে যখন তার বাড়িতে ফিরে আসলেন তখন তিনি একটা চিঠি লিখলেন যে আমি আপনাদের যারা প্রোগ্রামটা করেছিল আর কি তাদের একটা চিঠি লিখলো যে আপনাদের যে প্রোগ্রাম আমি গিয়েছিলাম গিয়ারে শরীফের যে জায়গায় আমি বসেছিলাম ওই জায়গার মধ্যে কার্পেটের একটা সুতা আমি মানে ভুলে ছিঁড়ে গিয়েছিল আমার থেকে, তো আমি এখন ওই ডেকোরেশন মালিকের কাছে আমার কথাটা পৌঁছিয়ে দিবেন, এখন কি তিনি আমাকে মাফ করে দিবেন, আমি কি করতে পারি, ওই যে সুতা একটা ছিঁড়ে গিয়েছে আমার একটা কার্পেটের মতো সুতা একটা ছিঁড়ে গিয়েছে, এটার জন্য আমি হয়তো চিঠি লিখেছেন ওই আপনার কি ডেকোরেশন মালিকের কাছে, তাতে একটু জিজ্ঞাসা করুন এখন এটা সমাধান আমি কি করবো একটা সুতার জন্য।
দেখো বন্দার হকের মধ্যে তো যদি বলি না আমি রাস্তা দিয়ে চলবো, আপনার তো অধিকার নেই আমার রাস্তা বন্ধ করা, অনেকে রাস্তা বন্ধ করে অনুষ্ঠান করে চলাচলের রাস্তা,
এটা এখন দেখা যাচ্ছে সচরাচর
মানে অনেকে হয়তো
ঠিক হচ্ছে
জি
কষ্ট হচ্ছে এটাও দেখে না,
অনেক হয়তো দেখা যায় বিভিন্ন বালকাদের নাম দিয়েও কি করে মানে ব্লক করে দেয়, এই
জন্য সব ক্ষেত্রে বন্দার হকের ব্যাপারে খেয়াল রাখা দরকার।
এটা যেহেতু সময় শেষ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাকে এগুলো থেকে বাঁচাচ্ছে, এই যে পোস্টার লাগানো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে আজকে আমরা এগুলো থেকে হেফাজতে থাকি, কেননা আমি একটা জিনিস যেটা আমাদেরকে বাপা তারকিব দিয়েছেন আমির আলহ সুন্নাত, দেখুন অনেক ইসলামিক পোস্ট এমন রয়েছে যেখানে আল্লাহ রসুলের নাম রয়েছে, অনেক এমন দেখা গিয়েছে রাস্তার মধ্যে আল্লাহ রসুলের নাম পড়ে আছে মানুষের পাশ এখানে পড়ছে, তো এটা কি আল্লাহ রাসূলের হক আমাদের উপর নেই যে ওনাদের নামগুলোর একটা তাজিম করা সম্মান করা, তো এটা আজকে কোথায় গিয়েছে, একজন মুসলমান এটাও অনুধাবন নেই যে রাস্তার মধ্যে আল্লাহ রাসূলের বিসমিল্লাহির রহমানির রহিম লেখা পড়ে রয়েছে, এটা যে হিফাজত করবো এটা যে সম্মান করবো, এই এই এহসাস আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে দিয়েছে, তো দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হই ইনশাআল্লাহ আজাল নিজের জীবনকে আমরা সুসজ্জিত করতে পারবো, সময়ও শেষ আমরা কামাল ভাই থেকে আখিরি মাদানী ফুল নিব যে কিভাবে আমরা বান্দার হক সম্পর্কে সচেতন হব এবং কিভাবে নিজেকে হিফাজত করবো।
একটি জিনিস যদি মাথায় রাখি আমি যে এর ইজ্জত নষ্ট করি মাল নষ্ট করি যেটাই করতেছে বর্তমানে
জি
এটা সমাধান একটা, আমি মারা যাবো আমার সাথে কবরে কেউ নাই নেক আমল ছাড়া, বদ আমল তো দরকার আল্লাহ হিফাজত করবে,
আমি
এই দেখেন আমার আপনার যে কোনো মুহূর্তে মৃত্যুর বার্তা চলে আসতে পারে, এই জন্য আমরা সবাই নিজের লস করি অপরের উপকার করি, নিজের ক্ষতি হোক অপরের
লাভ হোক,
নিজের বদনাম হোক অপরের সুনাম হোক, একটি কথা দেখেন এখন সবাই বলে আমার সুনাম হোক তোমার বদনাম হোক, এখন এই এই একটা জিনিসে কি হয়ে যাচ্ছে মুশকিলা, সবাই বলে আমি বড় হব তুমি ছোট হয়ে যাও, না আমি এই চিন্তাটা মাথায় নিয়ে আমার মতো নিকৃষ্ট এই জগতে আর কেউ নাই, আমার মতো খারাপ এই জগতে আর কেউ নাই, এই একটি জিনিস আর আমি মারা যাব আমার কবরে আমার কি হবে, তার বন্ধ যখন নিজেকে নিয়ে ব্যস্ত হবে না আমার কি হবে তখন অপরের দিকে তাকানোর কি নাই সুযোগ নাই, এখন দুর্ভাগ্য আমরা আমরা নিজেকে তাকাই না নিজের দিকে দেখি না শুধু অপরের দিকে তাকাই, তো আমরা নিজের দিকে তাকাই নিজের দুষ্টুটি চালাস করি, অপরের দুষ্টুটি দেখলেও না দেখি শুনলো না শুনি অপরের দেখো অপরের দুষ্টুটি তালাশ করা এটা হচ্ছে শয়তানের বড় মারাত্মক চাপ, অপরের পিছনে লাগা মানে নিজের হারিয়ে যাওয়া, দেখেন আমার ভিতরে যে শয়তান আছে এখন আমি নিজের খবর নাই অপরের ভিতরে লাগছি, এই জন্য অপরকে না দেখি আমি কি করলাম আমি কতটুকু বাঁচলাম আমার দ্বারা কি কষ্ট পাচ্ছে কিনা এটা দেখি, এটা যখন দেখবো ইনশাল্লাহ আমাদের সমাজে বন্দার হক যথাযথভাবে আদায় হবে আর বড় যেটা নিয়ামত আমরা গুনা থেকে বাঁচবো, বন্দার হক যখন আমি নষ্ট করবো না গুনা থেকে বেঁচে গেলাম, এটাই আজকের অনুষ্ঠানের মূল কথা হোক
ইনশাল্লাহ কাউসার ভাই আপনার থেকেও শেষ মাদানী ফুল নিব,
শেষ মাদানী ফুল আমি এটাই বলতে চাইবো যে আমরা হয়তো অনেকেই বিভিন্ন এরকম অনেক কিছু শ্রবণ করি, কিন্তু হয়তো আমাদের সেটা আমলের মধ্যে আনার সুযোগ হয় না। সেটার জন্য আমলে আনার সুযোগের অন্যতম একটা উত্তম পদ্ধতি সেটা হচ্ছে উত্তম পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ আজকে মাধানী চ্যানেল বাংলা দেখার মাধ্যমে আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য হচ্ছে, অনেক উৎসাহ পাচ্ছে যে নেকি করার, আবার আমাদের এটাও কি মানে গিনার গুনায় প্রতি গিনাও আসছে। তো দাওয়াত ইসলামে সুন্দর এই পরিবেশের সম্পৃক্ত হয়ে যায়। দাওয়াত ইসলামের ইসলামী বাড়িতে প্রতি বৃহস্পতিবার সুন্নতবার ইজতেমা হয় এখানে যাই, এবং আলহামদুলিল্লাহ আগামী 4, 5, 6 মার্চ 3 দিনের সুন্নতবার ইজতেমা এখানে শরিক হই। ইনশাআল্লাহ আমাদের বান্দার হকের ব্যাপারে আরো অনেক কিছু আমাদের জানার সৌভাগ্য নসিব হবে
ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুব সুন্দর সুন্দর মাদানী ফুল আমরা মোবাইলে দাওয়াত ইসলাম থেকে শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হকের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুক। কেননা কামাল ভাই থেকে আমরা শুরুতেই শুনেছি যে আল্লাহ তাআলা সবকিছু মাফ করলো, বান্দার হক মাফ ততক্ষণ হবে না যতক্ষণ না ওই বান্দা মাফ না করে। তো আমরা এটা নিয়ত করিনি যে আগামীতে তো করব না, যা করেছি এ পর্যন্ত বান্দার হক নষ্ট, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় ওনাদের কাছে গিয়ে গিয়ে আমরা নিজেদেরকে মাফ করিয়ে নিব। আল্লাহ তাআলা যদি চায়,
যে বলেছে যে আপনি বলেছেন না যে এখন কারো হক আমি নষ্ট করে ফেলেছি, তো সে যদি মারা যায় তখন কি করব?
আশা করা যাবে না, তার সবাবের নিয়তে তার হয়ে যাতে দান সৎকার করে দেয়। তো এভাবেও অনেক পথ রয়েছে, আমরা এগুলাকে অবলম্বন করি, নিজের অন্যের হক গুলাকে যাতে মাফ করিয়ে নিতে পারি। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই জেহেন এবং মাফ করানোর জন্য সেই সফলতা যাতে আল্লাহ তালা আমাদেরকে নসিব করে। আর আজকে আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার এবং অপরের কাছে পৌঁছিয়ে দেওয়ার সে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া
সাল্লাম। তুমি রিসালাত নূর, জগৎ তোমার প্রিয়।